বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই যে আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কুরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 20 মার্চ, 6 চৈত্র এবং ফার্সি 29 ইসফান্ত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টসে এবং সৌদি আরবে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্বের সর্বশেষ খবরা খবর নিয়ে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে ভারতীয় সংসদের উভয় কক্ষে তুমুল হট্টগোল এবং মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের কোটা স্থগিত হওয়ায় বাংলাদেশি কর্মীদের উদ্বেগ সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। এরপর থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানি প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসিকে রিয়াদ সফরের দাওয়াত দিলেন সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ। রাশিয়া সফরে গেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। পুতিন বলেছেন বন্ধুত্বের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সীমারেখা নেই। আওয়ামী সরকারের নির্যাতন নিপীড়ন যত বাড়বে প্রতিবাদের ঝড়ের গতি ততই তীব্র হবে, মন্তব্য বিএনপি মহাসচিবের। এবং কর্ণাটক সরকার দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার, অভিযোগ সাবেক কংগ্রেস প্রধান রাহুল গান্ধী এমপির। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসিকে সৌদি আরব সফরের দাওয়াত দিয়েছেন দেশটির রাজা সালমান বিন আব্দুল আজিজ। গত সপ্তাহে চীনের মধ্যস্থতায় বেইজিংয়ে ইরান এবং সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে চুক্তি সই হওয়ার পর এই পদক্ষেপ নিলেন সৌদি রাজা। ইরানের প্রেসিডেন্টের ডেপুটি চিফ অব স্টাফ মোহাম্মদ জামশেদে গতকাল শেষ দিকে তার টুইটার পেজে দেয়া এক পোস্টের মাধ্যমে এই দাওয়াতের কথা প্রকাশ্যে আনেন। তিনি জানান, সৌদি রাজা একটি চিঠির মাধ্যমে প্রেসিডেন্ট রাইসিকে রিয়াদ সফরের এই দাওয়াত দিয়েছেন। মোহাম্মদ জামশেদি তার পোস্টে বলেন, সৌদি রাজা দুই ভ্রাতৃ প্রতিম দেশের মধ্যকার সাম্প্রতিক চুক্তিকে স্বাগত জানিয়েছেন এবং প্রেসিডেন্ট রাইসিকে রিয়াদ সফরের দাওয়াত দিয়েছেন। ওই চিঠিতে সৌদি রাজা দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা এবং আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানান। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সৌদি রাজার এই দাওয়াত গ্রহণ করেছেন বলে উল্লেখ করেন মোহাম্মদ জামশেদি। ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে সর্বশেষ এই দাওয়াতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের আবাদান তেল শোধনাগারের দ্বিতীয় পর্বের উন্নয়ন প্রকল্পের
উদ্বোধন করেছেন। ইরানের উপর পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও এই তেল শোধনাগারের কাজ এগিয়ে চলেছে। শোধনাগারটি খুজিস্তান প্রদেশে পারস্য উপসাগর উপকূলের একেবারে কাছাকাছি অবস্থিত। আজ সকালে প্রেসিডেন্ট রাইসি প্রাদেশিক রাজধানী আবাদান শহর সফরের সময় ১২০ কোটি ডলারের এই প্রকল্প উদ্বোধন করেন। প্রকল্পের দ্বিতীয় ধাপের প্রথম সেকশনের কাজ সম্পন্ন হলে প্রতিদিন সেখানে হাজার হাজার ব্যারেল তেল শোধন করা সম্ভব হবে। এই শোধনাগার থেকে ইউরো ৫ এমিশন স্ট্যান্ডার্ডের তেল উৎপাদন করা যাবে। এছাড়া আবাদান শোধনাগার থেকে ৫৩ ভাগ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, ২৩ ভাগ ডিজেল এবং শতকরা ৬ ভাগ গ্যাসোলিন উৎপাদন করা সম্ভব হবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ সোমবার রাশিয়ার রাজধানী মস্কো পৌঁছেছেন। এ সফরে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। রাশিয়া এবং চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক যখন যে কোনো সময়ের চেয়ে ঘনিষ্ঠ, তখন চীনা নেতার এই সফর অনুষ্ঠিত হচ্ছে। প্রেসিডেন্ট পুতিন এবং শি জিনপিং এর মধ্যে বৈঠকের সময় দুই পক্ষ তেল এবং সামরিক খাতে কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি তারা ইউক্রেনের চলমান সংঘাত নিয়েও কথা বলবেন। মস্কোর ভিনুকোভো বিমানবন্দরে অবতরণের পর চীনের প্রেসিডেন্ট বলেন, তিনি আবারও রাশিয়া সফরে আসতে পেরে ভীষণ খুশি। এ সময় তিনি চীন এবং রাশিয়ার মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। শি জিনপিং বলেন, এই সম্পর্ক ধরে রাখা শুধুমাত্র দুই দেশের জনগণের স্বার্থে নয়, বরং বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থে। তিনি আরও বলেন, বর্তমানে সংঘাতময় বিশ্বে রাশিয়ার সঙ্গে মিলে চীন জাতিসংঘ কেন্দ্রিক যে ব্যবস্থা রয়েছে তার আওতায় সংকট সমাধানে প্রস্তুত রয়েছে। আন্তর্জাতিক আইনের ভিত্তিতে বিশ্ব ব্যবস্থা রক্ষা করার জন্য শি জিনপিং প্রস্তুত বলে জানান। আজই দিনের শেষে চীনা নেতা প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠক করবেন, তবে মূল আলোচনা অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার। মস্কো সফরের সময় চীনা নেতা রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। এ সফরের সময় মস্কো বেইজিং এক ডজন এর মতো চুক্তি সই করবে বলে ধারণা করা হচ্ছে। সফর শেষে দুই নেতা গুরুত্বপূর্ণ যৌথ বিবৃতি প্রকাশ করবেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, চীনের সঙ্গে তার দেশের বন্ধুত্বের ক্ষেত্রে কোনো সীমারেখা নেই। তিনি আরও বলেছেন, মস্কো এবং বেজিং শুধুমাত্র বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা নির্মাণের জন্য কাজ করছে না, বরং তারা এর চেয়ে আরও বেশি কিছু করতে চায়। আর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মস্কো সফরে পৌঁছানোর আগে চীনের প্রভাবশালী পত্রিকা পিপলস ডেইলিতে প্রকাশিত নিবন্ধে প্রেসিডেন্ট পুতিন এসব কথা বলেন। আজ এই নিবন্ধ প্রকাশিত হয়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একটি নিবন্ধ লিখেছেন এবং তা রাশিয়ার পত্রিকায় প্রকাশিত হয়েছে। পুতিন তার নিবন্ধে বলেন, রাশিয়া এবং চীনের মধ্যকার সম্পর্কে যে উন্নতি ঘটেছে তা খুবই সন্তোষজনক। রাশিয়া ও চীনের মধ্যকার সম্পর্ক এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং দিন দিন তা আরও শক্তিশালী হচ্ছে। পুতিন রাজনৈতিক সংলাপ এবং কৌশলগত সহযোগিতার উপর আস্থা রাখার জন্য দুই পক্ষেরই প্রশংসা করেছেন। তিনি বলেন, রাশিয়া এবং চীন লাগাতারভাবে ন্যায়সঙ্গত, মুক্ত এবং অংশগ্রহণমূলক আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার জন্য কাজ করছে, যা তৃতীয় কোনো দেশকে লক্ষ্য করে নয়। আপনারা বিশেষ সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ ২৫ মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের ক্ষমতাসীন সরকারকে ভোটারবিহীন সরকার মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী সরকারের নির্যাতন নিপীড়ন যত বাড়বে প্রতিবাদের ঝড়ের গতি ততই তীব্র হবে। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দাবি করেন, আওয়ামী লীগ দেশের শান্তি রক্ষায় শান্তি সমাবেশ করছে আর বিএনপি আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস করে দেশের মানুষকে ভোগান্তিতে ফেলেছে। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের ক্ষমতাসীন সরকারকে ভোটারবিহীন সরকার মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের নির্যাতন নিপীড়ন যত বাড়বে প্রতিবাদের ঝড়ের গতি ততই তীব্র হবে। আজ সোমবার দুপুরে রাজধানীর একটি ক্লাব থেকে বিএনপির ৫৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে দেয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ যখন গ্যাস, বিদ্যুৎ, পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা, ঠিক তখন বর্বর ফ্যাসিস্ট সরকার নির্বিচারে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে দমনে মামলা হামলা দিয়ে নির্যাতন চালাচ্ছে। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ দেশের শান্তি রক্ষায় শান্তি সমাবেশ করছে আর বিএনপি আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস করে দেশের মানুষকে ভোগান্তিতে ফেলছে। সকালে রাজধানীর তথ্য ভবনে সড়ক নিরাপত্তা ও সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বাবা কিন্তু শান্তি কমিটির সদস্য ছিলেন, পাকিস্তানপন্থী ছিলেন এবং স্বাধীনতার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব অনেকদিন আত্মগোপনে ছিলেন, এই জন্য ওনার বেশি বেশি শান্তি কমিটির কথা মনে পড়ে, এছাড়া অন্য কোনো কিছু নয়। ওনারা জ্বালাও পোড়াও করার জন্য যেই ওনারা তো তাদের রাজনৈতিক কর্মসূচি তখনই করে, হয় নিজেরা মারামারি করে অথবা পুলিশের সাথে মারামারি করে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। এদিকে দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাফ খান আপন ওরফে হৃদয়ের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আজ দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার এনায়েত বাজার পুলিশ ফাঁড়ির উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। আইজিপি বলেন, পুলিশ হত্যা মামলায় যে নামে চার্জশিট হয়েছে সেই নামে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলকে চিঠি পাঠানো হয়েছিল। একটু আগে আমার কাছে খবর এসেছে ইন্টারপোল এটি গ্রহণ করেছে, এখন বাকি কাজ তারা করবে। আরাফ খানের সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন সাবেক এক কর্মকর্তার সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে আইজিপি বলেন, পুলিশের ঊর্ধ্বতন একজনের কথা আমরা খতিয়ে দেখছি, উপযুক্ত সময়ে আমরা তা আপনাদের জানাব। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গত বুধবার এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আরব জুয়েলার্সের উদ্বোধন করেন আরাফ খান। ওই অনুষ্ঠানে বাংলাদেশের ক্রীড়া ও বিনোদন জগতের অনেক তারকাকে আমন্ত্রণ জানিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দিয়েছিলেন আরাফ খান। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি বলেছেন, কর্ণাটক সরকার দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার, আপনি যদি কিছু করতে চান তবে আপনাকে 40% কমিশন দিতে হবে। আজ কর্ণাটকের বেলাগাভিতে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময় রাহুল গান্ধী এ ধরনের মন্তব্য করেন। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি বলেছেন, কর্ণাটক সরকার দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার, আপনি যদি কিছু করতে চান তবে আপনাকে 40% কমিশন দিতে হবে। আজ সোমবার বিজেপি শাসিত কর্ণাটকের বেলাগাভিতে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময় রাহুল গান্ধী এ ধরনের মন্তব্য করেন। কর্ণাটকে আগামী মে মাসে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
কর্ণাটক কি সরকার দেশ মে সবসে ভ্রষ্ট সরকার হে।
রাহুল গান্ধী বলেন, কর্ণাটক সরকার কর্ণাটকের যুবকদের কর্মসংস্থান দিতে পারছে না, কমিশন ছাড়া এখানে কোনো কাজ হয় না। সরকারের বিরুদ্ধে 40% কমিশন নেওয়ার অভিযোগ করে ঠিকাদার সমিতি এবং স্কুল ম্যানেজমেন্ট সমিতি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিল, কিন্তু প্রধানমন্ত্রী তাদের চিঠির জবাব পর্যন্ত দেননি। 224 আসন সমন্বিত রাজ্যটিতে এবার 150 বেশি আসন জয়ের লক্ষ্য নিয়ে নির্বাচনী কৌশল তৈরি করেছে কংগ্রেস। 2018 সালে বিধানসভা নির্বাচনে দলটি মাত্র 78 আসন জিতেছিল। দলটির দাবি এবার তারা 150 আসনে জয়ী হবে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করা না করা নিয়ে চরম নাটকীয়তা চলছে। এর মধ্যে নতুন রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছেন ইমরান খান। আগামী বুধবার মিনারি পাকিস্তান নামে বিক্ষোভ কর্মসূচি পালন করবে ইমরানের দল পাকিস্তান তেহরিকে পাকিস্তান বা পিটিআই। পাকিস্তানের চলমান রাজনৈতিক অস্থিরতা ও অচল অবস্থার মধ্যে মিনারি পাকিস্তান কর্মসূচির মাধ্যমে ইমরান খান নতুন করে শক্তি দেখাবেন বলে মনে করা হচ্ছে। গত বছরের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ক্ষমতা হারানোর পর দেশ জুড়ে লং মার্চ করে নিজের রাজনৈতিক শক্তি ও জনপ্রিয়তা দেখিয়েছেন পিটিআই প্রধান ইমরান খান। গতকাল রোববার লাহোরে বড় ধরনের রাজনৈতিক সমাবেশ করতে চেয়েছিল পিটিআই, তবে দলটির এই কর্মসূচিতে বাধা হয়ে দাঁড়ান লাহোর হাইকোর্ট, তাই শেষ মুহূর্তে সমাবেশ স্থগিত করা হয়। গতকালই নতুন কর্মসূচির ঘোষণা দেন ইমরান, জানান আগামী বুধবার মিনারি পাকিস্তান নামে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। চীনের কাছে তেল বিক্রির ক্ষেত্রে সৌদি আরবকে ছাড়িয়ে গেছে রাশিয়া। চলতি 2023 সালের প্রথম দুই মাসে রাশিয়া চীনে 15.68 মিলিয়ন টন তেল রপ্তানি করেছে, যার অর্থ হচ্ছে প্রতিদিন রাশিয়া চীনে প্রায় 20 লাখ ব্যারেল তেল পাঠিয়েছে। 2022 সালের একই সময়ে রাশিয়া থেকে চীনে প্রতিদিন তেল রপ্তানির পরিমাণ ছিল 15,70,000 ব্যারেল। এই হিসাবে গত বছরের জানুয়ারি ফেব্রুয়ারি মাসের তুলনায় চলতি বছরের প্রথম দুই মাসে রাশিয়া থেকে চীনে তেল রপ্তানির পরিমাণ বেড়েছে শতকরা 23.8%। চীনের সরকারি তথ্য থেকে এই চিত্র পাওয়া গেছে। সৌদি আরব থেকে চীন এই দুই মাসে আমদানি করেছে 17,20,000 ব্যারেল তেল। গত বছরের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে সৌদি আরব থেকে চীন প্রতিদিন তেল আমদানি করেছিল 18,10,000 ব্যারেল। গত বছর রাশিয়া ছিল চীনের দ্বিতীয় প্রধান তেল সরবরাহকারী দেশ। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো হয়েছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টসে এবং সৌদি আরবে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক আবেদনের কোটা অনুমোদন স্থগিত করেছে দেশটির সরকার। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে বাংলাদেশের কর্মীরা। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন, পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক আবেদনের কোটা অনুমোদন স্থগিত করেছে দেশটির সরকার। বিদেশি কর্মী কর্মসংস্থান শিথিলকরণ পরিকল্পনা সহ বিদেশি কর্মীদের জন্য কোটার আবেদন এবং অনুমোদন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বাংলাদেশ, ফিলিপাইন, নেপাল সহ সোর্স কান্ট্রিভুক্ত 15টি দেশের শ্রমিকদের জন্য কোটার আবেদন ও অনুমোদন গতকাল থেকে স্থগিত রাখার ঘোষণা দিয়েছে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়। দেশটির মানব সম্পদ মন্ত্রী ভি শিবকুমারের এক বিবৃতিতে একথা জানানো হয়েছে উল্লেখ করে খবর প্রকাশ করেছে দেশটির ইংরেজি দৈনিক মালয় মেইল। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত 14 মার্চ পর্যন্ত বিভিন্ন সেক্টর থেকে বিদেশি কর্মীদের জন্য 9,95,396টি কর্মসংস্থানের কোটা মন্ত্রণালয় থেকে অনুমোদন দেওয়ার পরপরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়। তাতে গুরুত্বপূর্ণ খাতসহ শিল্প কারখানায় এসব কর্মীকে দিয়ে শ্রমের চাহিদা মেটানো সম্ভব হবে বলে মনে করছেন মানব সম্পদ মন্ত্রী। প্রসঙ্গত, গেল 5 মার্চ পর্যন্ত মালয়েশিয়ার নিয়োগদাতারা বাংলাদেশ থেকে 3,14,473 জন কর্মী নিতে সরকারের কাছ থেকে অনুমোদন পেয়েছেন। এদিকে আগামী 90 দিনের মধ্যে ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম FWCMS পদ্ধতিতে পরিবর্তন হওয়ার আভাস পাওয়া গেছে। এর ফলে নতুন কোনো সিস্টেমে মালয়েশিয়া সরকার শ্রমিক নেওয়ার কার্যক্রম শুরু করতে পারে। এ নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশের বিভিন্ন জনশক্তি রপ্তানিকারক ও অভিবাসন প্রত্যাশীরা। তবে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার প্রেসিডেন্ট আবুল বাশার বলেছেন, এসব নতুন সিদ্ধান্তে বাংলাদেশের কর্মীদের উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই।
আমাদের যে অ্যাপ্রুভালগুলো বাংলাদেশের উপর এসেছে, যারা যে বিষয়গুলো পেয়েছে, সেখানে আমি মনে করি কারো কেউ ক্ষতিগ্রস্ত হবে না, সকলে যেতে পারবে, কোনো অসুবিধা হবে না বলে আমার বিশ্বাস।
কিন্তু অভিবাসন বিশেষজ্ঞ ও সাবেক IUM কর্মকর্তা আসিফ মনির বলেন, কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ মালয়েশিয়া শ্রমবাজারের সংকট সমাধানে সরকারকে এখনই উদ্যোগী হতে হবে, নইলে খানিকটা ঝুঁকির সংখ্যা এই অভিবাসন বিশেষজ্ঞর।
সমগ্র আপনাদের কূটনৈতিক দক্ষতা বাড়ানো দরকার। মানুষের সাথে কখনো শুরু হয় কখনো বন্ধ হয়, এটা আসলে আমাদেরও কিছুটা এই ব্যাপার থেকে শেখা দরকার যে আসলে ওরা কি চাচ্ছে আমরা কি চাচ্ছি এটার একটা সম্মেলন দরকার।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
দৃষ্টিপাতের এবারে নজর দিচ্ছি ভারতের দিকে। ভারতীয় সংসদের উচ্চকক্ষ উভয় কক্ষে আজ সরকারপক্ষ এবং বিরোধী দলের মধ্যে তুমুল হট্টগোল হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে অধিবেশনের কার্যক্রম আগামীকাল বেলা ১১টা পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো প্রতিবেদন।
ভারতীয় সংসদের উভয় কক্ষে আজ সরকারপক্ষ ও বিরোধী পক্ষের মধ্যে তুমুল হট্টগোল হয়েছে। এর ফলে আজ সোমবার অধিবেশনের কার্যক্রম প্রথমে বেলা ২টা পর্যন্ত মুলতুবি হয়ে যায়। পরবর্তীতে পরিস্থিতির পরিবর্তন না হয় আগামীকাল মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত অধিবেশন মুলতুবি ঘোষণা করা হয়। আজ সংসদের সরকারপক্ষের এমপিরা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ক্ষমা চাওয়ার দাবিতে স্লোগান দেন। অন্যদিকে ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী আদানি গোষ্ঠীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে যৌথ সংসদীয় কমিটি বা জেপিসির মাধ্যমে তদন্তের দাবিতে বিরোধীরা স্লোগান দেন। আজ সংসদের কাজকর্ম স্থগিত হওয়া প্রসঙ্গে রাজ্যসভায় কংগ্রেসের উপনেতা প্রমোদ তিওয়ারি বলেন, তিনি বলেন, তারা আমাদের যতই সন্ত্রস্ত করুক, ভয় দেখাক না কেন, আমরা যখন ব্রিটিশদের ভয় পাইনি তখন বিজেপিকে ভয় পাবো কেন? আমাদের দাবিতে আমরা অটল রয়েছি। আজ আমরা সকলে বসে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের দাবি জেপিসি। যতদিন জেপিসি না হবে গণতান্ত্রিক উপায়ে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। কেন্দ্রীয় সরকারের ক্ষমতাসীন বিজেপির অভিযোগ, কংগ্রেস এমপি রাহুল গান্ধী সম্প্রতি ব্রিটেন সফরের সময় তার বক্তব্যে ভারতের মর্যাদা হানি করেছেন, সেজন্য তাকে ক্ষমা চাইতে হবে। কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির ওই অভিযোগ খারিজ করে দিয়ে রাহুল গান্ধীর ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই বলে মন্তব্য করা হয়েছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন।
শ্রোতা বন্ধুরে, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠি পত্রের জবাবের অনুষ্ঠান প্রিয়জন। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ,
আমি রেজওয়ান হোসেন,
এবং আমি আশরাফুর রহমান। শ্রোতা বন্ধুরা, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে চলতি ফার্সি বছরে এটাই আমাদের সর্বশেষ চিঠিপত্রের আসর, আর আগামীকাল শুরু হতে যাচ্ছে নতুন ফার্সি বছর ১৪০২। তো শুরুতেই আপনাদের সবাইকে জানাচ্ছি ফার্সি নববর্ষ বা নওরোজের শুভেচ্ছা।
নতুন ফার্সি বছরের প্রথম মাসে এবার পবিত্র মাহে রমজানও শুরু হতে যাচ্ছে। গুরুত্বপূর্ণ এই মাসে আমরা মাসব্যাপী বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করে থাকি। প্রতি বছরের মতো এবারও প্রতিদিনই রমজানের বিশেষ অনুষ্ঠান প্রচার হবে। এ কারণে চিঠিপত্রের আসর, শিশু কিশোরদের জন্য অনুষ্ঠান, রংধনুসহ বেশ কিছু অনুষ্ঠানের সম্প্রচার বন্ধ থাকবে, তবে ঈদের পর আবারও অনুষ্ঠানগুলো চালু হবে ইনশাল্লাহ।
তবে আমাদের শ্রোতা বন্ধুরা রমজানের বিশেষ অনুষ্ঠানের জন্য অপেক্ষা করলেও চিঠিপত্রের আসর বন্ধ থাক তা কিন্তু কখনোই চান না।
হ্যাঁ, বিষয়টা আমরা সবাই জানি, কিন্তু এই পবিত্র মাসটি এলে কিছু অনুষ্ঠান সাময়িকভাবে বন্ধ রাখা ছাড়া আমাদের কোনো উপায় থাকে না। তবে শ্রোতাদের মনের কথাগুলো আমরা বেশি করে ওয়েবসাইটের মতামত বিভাগে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের অনুষ্ঠান বন্ধ থাকলেও শ্রোতারা ইমেইল পাঠানো বন্ধ করবেন না, এই প্রত্যাশা রেখে নজর দিচ্ছি আসরের দিকে। প্রত্যেক আসরের মতো আজও শুরুতে একটি হাদিস শোনাতে চাই। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত বুদ্ধিমান সেই ব্যক্তি যে আল্লাহকে এক বলে জানে এবং তার আনুগত্য করে।
আমরা সবাই হাদিসটির প্রতি বিশেষ গুরুত্ব দেব এ কামনায় নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম মেইলটি এসেছে বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজ থেকে, আর পাঠিয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদাত হোসেন। তিনি লিখেছেন, 12 মার্চ রোববার প্রচারিত প্রতিটি অনুষ্ঠানই ছিল উপভোগ্য ও শিক্ষণীয়। বিশেষ করে নিয়মিত অনুষ্ঠান বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত ও কথাবার্তা ছিল চমৎকার। অন্যদিকে সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু আসরও ছিল অসাধারণ। এতে প্রচার করা হয় ঈশপের কয়েকটি গল্প। অনুষ্ঠানের শুরুতেই ঈশপের পরিচয় তুলে ধরা হয়। ছোটবেলায় ঈশপের গল্প ছিল আমার প্রিয় পাঠ্য বিষয়। ঈশপের গল্প পড়লেও আমি তার জীবন ও কাজ সম্পর্কে কিছুই জানতাম না। আজকের অনুষ্ঠানে তার সম্পর্কে জানতে পেরে খুব ভালো লেগেছে।
ঈশপের জীবন ও গল্প দিয়ে সাজানো রংধনু আসরটি আপনার ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগলো। মতামতের জন্য শাহাদাত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চাপড়া থানার গোংড়া গ্রাম থেকে, আর পাঠিয়েছেন আলামিন শেখ হিরামন। তিনি লিখেছেন, 2022 সালের 15ই মে তারিখে রেডিও তেহরান শোনা শুরু করেছি। যতই দিন যাচ্ছে নতুন নতুন তথ্য জানতে পারছি। গত 27 ফেব্রুয়ারি প্রচারিত প্রিয়জনের আসরে রাগকে নিয়ন্ত্রণ করা সম্পর্কে একটি হাদিস শুনেছি। একথা সত্যি যে যে ব্যক্তি রাগকে নিয়ন্ত্রণ করল সে পৃথিবীকে জয় করল।
ভাই আলামিন শেখ হিরামন, রেডিও তেহরান থেকে জ্ঞানার্জন করতে পারছেন জেনে ভালো লাগলো। আশা করি নিয়মিত লিখবেন। বাংলাদেশের রংপুর জেলার পীরগাছা উপজেলার সৈয়দপুর গ্রাম থেকে এটিএম আতাউর রহমান রঞ্জু পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, আমি রেডিও তেহরানের একজন নিয়মিত শ্রোতা। এ বেতারের একটি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্যকথা, যা প্রতি বুধবার শুনতে পাই। সম্প্রতি স্বাস্থ্যকথার একটি পর্বে মৃগী রোগ নিয়ে আলোচনা ও পরামর্শ শুনে ভালো লেগেছে। আমি 4টা রোগ সম্পর্কে ধারাবাহিক ডাক্তারি পরামর্শ চাই। রোগগুলো হল হাঁপানি বা অ্যাজমা, ব্লাড প্রেশার, কোমর ব্যথা বা ব্যাক পেইন এবং গলা ব্যথা।
ভাই আতাউর রহমান রঞ্জু, আপনার ইমেইলটি আমরা স্বাস্থ্যকথা অনুষ্ঠানের প্রযোজকের কাছে পাঠিয়ে দিচ্ছি। আশা করি তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। চিঠি লেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার হটুদেওয়া নাগের পাড়া থেকে অজয় কুমার সরকার পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, সমগ্র দুনিয়ায় একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে, তার থেকে মুক্তির উপায় হচ্ছে ধর্মকথা। একমাত্র ধর্মই পারে মানব জাতিকে সুপথে চালনা করতে। সেই কারণে অনেক বেতার ধর্মকথা দিয়ে তার অনুষ্ঠান শুরু করে। রেডিও তেহরান তার অন্যতম।
ভাই অজয় কুমার সরকার, রেডিও তেহরান সম্পর্কে চমৎকার মতামতের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি নিয়মিত আপনার মেইল পাব। বাংলাদেশের কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর থেকে এস এম হৃদয় রহমান পাঠিয়েছেন এবারের মেইলটি। রেডিও তেহরানের রংধনু আসরের শিশু কিশোর বন্ধুদেরকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, শিশু কিশোর ছোট্ট বন্ধুরা সহ সবাই রেডিও তেহরানে প্রচারিত রংধনু আসরের মাধ্যমে নতুন নতুন বিষয়ের সঙ্গে পরিচিত হচ্ছে এবং শিখছে। রংধনুর গত আসরে গন্ডার ও কচ্ছপের দৌড় প্রতিযোগিতা শীর্ষক পর্বটি আনন্দ ও শিক্ষায় পরিপূর্ণ ছিল। আসরের শেষ পর্যায়ে আব্দুল লতিফের কথা ও সুরে মরমী শিল্পী আব্দুল আলিমের গাওয়া দুয়ারে আয়সাচ্ছে পালকি গানটি শিশু শিল্পী জাইমা নূর ও নাবিহা নূরের কণ্ঠে বেশ দারুণ লেগেছে।
ভাই হৃদয় রহমান, রংধনু আসর সম্পর্কে ভালো লাগার অনুভূতি প্রকাশ করে চমৎকার চিঠি লেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা কথা বলবো এক বাংলাদেশি শ্রোতা বন্ধুর সঙ্গে। প্রথমেই তার পরিচয় জানা যাক।
আমি মোহাম্মদ ফিরোজ মাহমুদ, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা থেকে বলছি। আমি পেশাগতভাবে একজন শিক্ষক। আমার বিদ্যালয়ের নাম দেশপাড়া মাধ্যমিক বিদ্যালয়। এখানে আমি প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছি।
ভাই ফিরোজ মাহমুদ, আপনাকে প্রিয়জন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আপনার কাছে জানতে চাইছি, রেডিও তেহরানের সঙ্গে আপনার পরিচয় কবে এবং কিভাবে?
রেডিও তেহরানের সাথে প্রথম পরিচয় যখন মধ্যপ্রাচ্যে ইরাকের স্বৈরাচারী শাসক সাদ্দাম হোসেন কুয়েত আক্রমণ করে, তখন সঠিক সংবাদ জানার জন্য আমরা বিভিন্ন বিশ্বের অন্যান্য মিডিয়াগুলোর দিকে বেশ নজর রাখতাম। কিন্তু সেসব মিডিয়াতে আমরা যুক্তি সহকারে সংবাদ বা আমরা সন্তুষ্ট হতে পারতাম না। তখন আমরা রেডিও তেহরানের সন্ধান পাই যে রেডিও তেহরান থেকে একমাত্র বস্তুনিষ্ঠ নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা হয়। সেই থেকেই বলা যায় যে রেডিও তেহরানের সাথে আমাদের পরিচয়, এবং তখন থেকে অদ্যাবধি আমি রেডিও তেহরানের সাথে আসি।
আপনি 3 দশকেরও বেশি সময় ধরে রেডিও তেহরানের অনুষ্ঠান শুনে আসছেন, তো ঠিক কোন কোন বৈশিষ্ট্যের কারণে আপনি এ বেতারের অনুষ্ঠান শুনেন?
বৈশিষ্ট্যের কথা বলতে গেলে অনেকগুলো বৈশিষ্ট্যই বলা যায়, তবে আমরা যে বিষয়টা সবচেয়ে বেশি আমরা আগ্রহের সাথে লক্ষ্য করি বা আমরা নিজেরা ভালোবাসি রেডিও তেহরানকে, সেটা হলো একেবারে বস্তুনিষ্ঠ নিরপেক্ষ বিশ্ব সংবাদ। যে আমরা জানি যে রেডিও তেহরান কখনো ভুল সংবাদ বা অন্য সংবাদ বা পরিবর্তন করে কোনো সংবাদ পরিবেশন করবে না, অর্থাৎ রেডিও তেহরানের প্রতি আস্থা রাখা যায়।
ফিরোজ ভাই, রেডিও তেহরান শোনার কারণে ইরান সম্পর্কে নিশ্চয়ই আপনার মনে একটা ধারণা তৈরি হয়েছে, তো বিশ্ব রাজনীতিতে ইরানের ভূমিকাকে আপনি কিভাবে দেখেন?
ইরান আজকে যে অবস্থানে এসেছে, আমাদেরকে বলতে হচ্ছে না, আমাদেরকে প্রচার করছে না, বিশ্ব মিডিয়াই প্রচার করছে আজকে ইরানের অবস্থানটা কোথায়। আর এই অবস্থানে আসার জন্য দেখেন যে অনেক মিডিয়া কিন্তু এখন আমাদের থেকে হারিয়ে গেছে। যারা একসময় বিশ্বে খুবই প্রভাবশালী মিডিয়া ছিল, কিন্তু বাংলা ভাষী ভাষীদের জন্য বা আমাদের জন্য যে রেডিও তেহরান যে মাধ্যম বা যে প্রচার মাধ্যম, আজকে রেডিও তেহরান কিন্তু সমস্ত প্রতিকূলতার ভিতর থেকে নিজের অস্তিত্ব জানান দিয়েছে, এবং ইরান সহ ইরানি জাতির যে প্রচেষ্টা বিশ্বে নিজেদের অস্তিত্বকে জানান দেয় এবং সমস্ত প্রতিকূলতা অতিক্রম করে ভেদ করে ইরানি জাতি আজকে যে অবস্থানে এসেছে, এই অবস্থানে কিন্তু প্রচার মাধ্যম হিসাবে রেডিও তেহরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যেটা কোনোভাবেই অস্বীকার করা যায় না।
ইরানের বর্তমান অবস্থার পেছনে রেডিও তেহরানের ভূমিকা সম্পর্কে চমৎকার কিছু কথা বললেন আপনি। তো আজকের এই সাক্ষাৎকার পর্বে অংশ নেওয়ার জন্য ফিরোজ মাহমুদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি নিয়মিত যোগাযোগ রাখবেন।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান, কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
আসরের পরের মেইলটি পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ঢাকা কলোনি থেকে বিধানচন্দ্র সান্যাল। তিনি লিখেছেন, 10 মার্চ রাতে চীন, সৌদি আরব এবং ইরান বেইজিংয়ে একটি ত্রিপক্ষীয় যৌথ বিবৃতি জারি করেছে। বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরব এবং ইরান একটি চুক্তিতে পৌঁছেছে উভয় পক্ষের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন, 2 মাসের মধ্যে দূতাবাস এবং প্রতিনিধি অফিস পুনরায় চালু, রাষ্ট্রদূত বিনিময়, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার ব্যবস্থা এবং আলোচনা ইত্যাদি বিষয়ে সম্মত হয়েছে। বেইজিংয়ে সৌদি ইরান আলোচনার ফলাফলকে স্বাগত জানিয়েছে ইরাক, ওমান, লেবানন সহ কয়েকটি দেশ এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরবের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়টি সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে। সমসাময়িক বিষয়টি নিয়ে লেখার জন্য বিধান চন্দ্র সান্যাল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে IRIB ফ্যান ক্লাব বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশেষ প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ওই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে বিজয়ী হয়েছেন 9 জন। আজকের আসরে আমরা ওই প্রতিযোগিতায় এ ক্যাটাগরিতে বিজয়ী ফ্রেন্ডস ডিএক্সিং ক্লাব ঢাকার প্রেসিডেন্ট মোহাম্মদ সোহেল রানা হৃদয়ের লেখার কিছু অংশ তুলে ধরব।
রেডিও তেহরানে প্রথম কোন বিষয় নিয়ে লিখেছিলাম তা সঠিক মনে নেই, তবে চিঠি লেখার 25 দিনের মধ্যেই আমার গ্রামের বাড়ির ঠিকানায় একটি চিঠি আসে রেডিও তেহরান থেকে। শেখ দারুণ শিহরণ ছিল, আমি আজও সেই স্মৃতিময় ক্ষণ ভুলতে পারি না। আমার স্পষ্ট মনে আছে, রেডিও তেহরান বাংলা বিভাগ থেকে একদিন আমার নামে আসা একটি খাম আমার বাবা খুলে কয়েকটি ম্যাগাজিন পেয়ে তা কয়েক দিন ধরে পড়ে আমাকে জানিয়েছিল সেগুলোতে কি লেখা আছে, কারণ আমার তখন সবগুলো ম্যাগাজিন পড়া সম্ভব ছিল না ক্লাসের পড়ার জন্য। আমার বাবা খুব যত্নে আমার নামে আসা চিঠিপত্রগুলো গুছিয়ে রাখতেন, আমার অবসর সময়ে সেগুলো আমাকে পড়তে দিতেন।
রেডিও তেহরান শোনার চমৎকার একটি স্মৃতি তুলে ধরেছেন সোহেল রানা হৃদয় ভাই। তার পুরো লেখাটি আমাদের ওয়েবসাইটে আপলোড করা আছে, আগ্রহীরা পড়ে নিতে পারেন। আজকের আসরে শেষ চিঠিটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার শীতলকুচি থানার গাদুপোতা গ্রাম থেকে, আর পাঠিয়েছেন শহীদুল ইসলাম। তিনি লিখেছেন, আমি রেডিও তেহরানের একজন নবীন শ্রোতা। 2022 সালে ডিসেম্বর মাস থেকে রেডিও তেহরানের বাংলা বিভাগের অনুষ্ঠান শোনা শুরু করি এবং এখন নিয়মিত শুনে আসছি। আমার কাছে রেডিও তেহরানের প্রতিটি অনুষ্ঠান খুবই ভালো লাগে। গত 7 মার্চ তারিখে পবিত্র শবে বরাত ও ইমাম মাহদী আলাইহিস সালামের জন্মবার্ষিকী উপলক্ষে প্রচারিত বিশেষ অনুষ্ঠানটি আমার ভীষণ ভালো লেগেছে। সুন্দর এই অনুষ্ঠানটি উপহার দেওয়ার জন্য রেডিও তেহরানকে অজস্র ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ভাই শহীদুল ইসলাম, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি নিয়মিত অনুষ্ঠান শোনার পাশাপাশি মতামত জানিয়ে চিঠি লেখার জন্য। শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আমাদের আজকের আসরের নির্ধারিত সময় প্রায় ফুরিয়ে এসেছে। বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি গান। গানটি লিখেছেন অরুণ তালুকদার আর গেয়েছেন কণ্ঠশিল্পী আশিক।
তো বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নেই প্রিয়জনের আজকের আসর থেকে।
হে প্রভু দয়াময় অসীম করুণাময়, হে প্রভু দয়াময় অসীম করুণাময়, বিচিত্র লীলাময় জগত গোসাই, তোমার মহিমা দয়াল বোঝার সাধ্য নাই আমার, তোমার মহিমা দয়াল বোঝার সাধ্য নাই, হে প্রভু দয়াময় অসীম করুণাময়, বিচিত্র লীলাময় জগত গোসাই, তোমার মহিমা দয়াল বোঝার সাধ্য নাই আমার, তোমার মহিমা দয়াল বোঝার সাধ্য নাই, আপন তুমি জগত সাই, তোমার মহিমা দয়াল বোঝার সাধ্য নাই আমার, তোমার মহিমা দয়াল বোঝার সাধ্য নাই।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরে, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো আছেন। আজ 20 মার্চ সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। ব্যর্থ বিএনপি এখন সড়ক দুর্ঘটনা নিয়ে রাজনীতি করছে, ওবায়দুল কাদের ইত্তেফাক। যুগান্তর এবং ইত্তেফাকের খবরে লেখা হয়েছে আরব খানের নামে ইন্টারপোলের রেড নোটিশ। এবারও সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, পেছালো বাংলাদেশ প্রথম আলো। বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ পিতা মানব জমিন। পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, নিহত 15, কালের কণ্ঠ। গুলিস্তানে 3 মরদেহ উদ্ধার, বীরত্বপূর্ণ কাজের জন্য পদক পেল র্যাবের কুকুর, বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম। নিয়োগ দুর্নীতির টাকা কোন খাতে বইল, আনন্দবাজার পত্রিকা। ড্যান্স বারে বঙ্গ বিজেপি নেতারা, ছবি ভাইরাল হতেই শোরগোল গেরুয়া শিবিরে, সংবাদ প্রতিদিন। রাহুলকেই আক্রমণ মমতার, গণশক্তি। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। রাজনীতির খবরে মানব জমিনে লেখা হয়েছে বনানী থেকে আটক বিএনপির 55 নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। রাজধানীর বনানী ক্লাব থেকে আটক মুন্সীগঞ্জ বিএনপির 55 নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। বনানী ক্লাবে গোপন বৈঠকে মিলিত হয়ে তারা রাষ্ট্রবিরোধী পরিকল্পনা করছিলেন বলে দাবি করেছে পুলিশ। এদিকে ওবায়দুল কাদের বলেছেন ব্যর্থ বিএনপি এখন সড়ক দুর্ঘটনা নিয়ে রাজনীতি করছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, নেতিবাচক রাজনীতি করতে করতে এবং মিথ্যা কথা বলতে বলতে বিএনপির অবস্থা এখন এমন হয়েছে যে বজ্রপাতে মৃত্যু হলেও তার দায় সরকারের উপর চাপানোর অপরাজনীতিতে লিপ্ত। যুগান্তরের খবরে লেখা হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের ধারণা আওয়ামী লীগ নিয়ে এসেছিল উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসেই সংবিধান পাল্টে দিল, কারণ কিছুদিনের মধ্যেই দেখল তারা নিরপেক্ষ নির্বাচনে জয়ী হতে পারবে না, সেই জন্য তারা দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করেছে। এখনও তারা চিৎকার করছে সংবিধানের আলোকে নির্বাচন হবে। কোন সংবিধান? এই সংবিধান তো সেই সংবিধান নেই, এরা তারা পরিবর্তন করেছে গায়ের জোরে। এদিকে মানব জমিনের খবরে বলা হয়েছে আন্দোলনেই সমাধান দেখছে বিএনপি। যুগান্তর সহ বেশ কয়েকটি দৈনিকে আরব খানকে নিয়ে বেশ চাঞ্চল্যকর খবর পরিবেশিত হয়েছে। সেখানে লেখা হয়েছে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে দুবাইয়ে সোনার শোরুমের মালিক হওয়া আরব খান ওরফে রবিউল ইসলাম ওরফে আপন ওরফে হৃদয়ের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি হয়েছে। এ তথ্য জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
এদিকে আরাব খানের সঙ্গে পুলিশের সাবেক এক কর্মকর্তা সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে আইজিপি বলেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আর যুগান্তরের খবরে বলা হয়েছে, দুবাইয়ে আরবের অলৌকিক উত্থান, স্বর্ণ চোরাচালান চক্রের সন্ধানে গোয়েন্দারা, দুবাইয়ে হাজার হাজার কোটি টাকা সম্পদ তার, এসব ঘিরে নানা আলোচনার পর দেশে আন্তর্জাতিক স্বর্ণ চোরা কারবারি চক্রের নিয়ন্ত্রক কারা তা জানতে কাজ করছেন গোয়েন্দারা। তাদের ধারণা, আরবের সঙ্গে দুবাই ঢাকা ভারত রুটে স্বর্ণ চোরা কারবারিদের যোগসূত্র রয়েছে। সড়ক দুর্ঘটনার খবর, মানবজমিন, যুগান্তর সহ বেশ কয়েকটি দৈনিকে লেখা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েকে হারিয়ে বাক রুদ্ধ পিতা। বিস্তারিত খবরে বলা হয়েছে, গোপালগঞ্জ সদরের পাঁচুড়িয়া এলাকার মোহাম্মদ মাসুদ মিয়া এসেনশিয়াল ড্রাগসের নিরাপত্তা রক্ষী হিসেবে কর্মরত তিনি। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়ে সুইটিকে ঢাকায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। রোববার ভোরে গোপালগঞ্জ থেকে উঠেছিলেন ইমাদ পরিবহনের বাসটিতে। দুর্ঘটনায় তিনি বেঁচে গেলেও হারিয়েছেন মেয়েকে। শোকে বিহ্বল পিতা মাসুদ মিয়া বাকরুদ্ধ। মোহাম্মদ মাসুদ মিয়া আহাজারি করতে করতে বলেন, মেয়েকে ঢাকায় পৌঁছে দেয়া হলো না, আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে গেল। আমি মরে গিয়ে যদি মেয়েটা বেঁচে থাকত। এদিকে কালের কণ্ঠের খবরে লেখা হয়েছে, গতকাল মাদারীপুরের শিবচরে সড়ক থেকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে 8 ফুট নিচে পড়ে যায়। এতে 19 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরো 25 জন। দুর্ঘটনাটি ঘটেছে সেতু থেকে, পদ্মা সেতু থেকে প্রায় 5 কিলোমিটার দূরে নিরাপত্তা বেষ্টনীহীন এলাকায়। এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। ডান্স বারে বঙ্গ বিজেপি নেতারা, ছবি ভাইরাল হতেই শোরগোল গেরুয়া শিবিরে, সংবাদ প্রতিদিন। বিস্তারিত খবরে লেখা হয়েছে, ডান্স বারে বিজেপি নেতারা, আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল গেরুয়া শিবিরে, তুমুল সমালোচনার ঝড়। বিজেপির কলকাতা উত্তর শহরতলির সাংগঠনিক জেলা সভাপতি অরিজিৎ বক্সী ও জেলা যুব মোর্চা সভাপতি শঙ্খদীপ মধুকে ওই ডান্স বারে দেখা যাচ্ছে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অস্বস্তিতে বঙ্গ বিজেপি। সংবাদ প্রতিদিনের খবর, অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিশ বিশ্বভারতীর, কর্তৃপক্ষের আচরণে ক্ষুব্ধ আশ্রমিকরা। বিস্তারিত খবরে লেখা হয়েছে, জমি বিতর্কে নোবেলজয়ী অমর্ত্য সেনের সঙ্গে বিশ্বভারতীর সংঘাত তুঙ্গে। এবার নোবেলজয়ীকে উচ্ছেদের নোটিশ পাঠাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী 29 মার্চ অমর্ত্য সেন বা তার কোনো প্রতিনিধিকে বিশ্বভারতীর সেন্ট্রাল অ্যাডমিশন বিল্ডিংয়ে হাজির হতে বলা হয়েছে। তবে অমর্ত্য সেন বর্তমানে বিদেশে। তার আইনজীবী জানিয়েছেন, এখনো পর্যন্ত আমাদের হাতে কোনো চিঠি আসেনি, আর জমির জবরদখলের কোনো প্রশ্নই নেই। নিয়োগ দুর্নীতির টাকা কোন খাতে বইল? আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, নিয়োগ দুর্নীতির টাকা কোথা থেকে এসেছে, কোথায় গেছে তার সন্ধানে নতুন এফআইআর দায়ের করে তদন্তে নামল সিবিআই। এ ব্যাপারে সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতির নেপথ্যে থাকা অনেক মাথাই এখন আড়ালে রয়ে গেছে আশঙ্কা করে সিবিআইকে পদক্ষেপ গ্রহণ করতে বলেছিলেন বিচারপতি। গণশক্তির একটি খবরের শিরোনাম, রাহুলকেই আক্রমণ মমতার। বিস্তারিত খবরে লেখা হয়েছে, সংসদের অচলাবস্থায় মোদীকে দায়ী করার বদলে রাহুল গান্ধীকেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাহুল গান্ধীর বিদেশে করা মন্তব্য নিয়ে হইচই পাকিয়ে ট্রেজারি বেঞ্চ থেকে সংসদ অচল করে রাখায় সারা দেশ জুড়ে যখন মোদী সরকার ও বিজেপিকে ধিক্কার জানানো হচ্ছে, তখন মমতা ব্যানার্জি বর্ষা ফলক তাক করেছেন কংগ্রেসের দিকে। রোববার তিনি বলেছেন, রাহুল গান্ধী মোদীরই লোক। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী একসাথে রাহুল গান্ধীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চাইছে। আজ এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা শুনলেন। এবারে সংক্ষিপ্ত সংবাদ। ইরানি প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসিকে রিয়াদ সফরে দাওয়াত দিলেন সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজ। রাশিয়া সফরে গেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। পুতিন বলেছেন বন্ধুত্বের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সীমারেখা নেই। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারি নির্যাতন নিপীড়ন যত বাড়বে প্রতিবাদের ঝড়ের গতি ততই তীব্র হবে, মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। কর্ণাটক সরকার দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার, অভিযোগ সাবেক কংগ্রেস প্রধান রাহুল গান্ধী এমপির। শ্রোতাবন্ধুরা, এবারে সবশেষে পাওয়া একটি খবর। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সম্ভাব্য যে কোনো যুদ্ধবিরতির কঠোর বিরোধিতা করেছে ওয়াশিংটন। রিপাবলিকান দল প্রভাবিত ফক্স নিউজ টেলিভিশন চ্যানেলকে দেয় এক সাক্ষাৎকারে একথা বলেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কার্বি। তিনি বলেন, বর্তমান অবস্থায় যে কোনো ধরনের শান্তির পদক্ষেপ ওয়াশিংটনের কাছে অগ্রহণযোগ্য। এই মুহূর্তে যুদ্ধবিরতির অর্থ হচ্ছে ইউক্রেনের যে সমস্ত ভূমি রাশিয়া দখল করেছে তাকে অনুমোদন দেয়া। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আজ মস্কো সফরে গেছেন। এ সফরে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করবেন এমন খবর বেরিয়েছে। এ প্রসঙ্গে জন কার্বি বলেন, চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে বৈঠকে যদি কোনো শান্তি প্রক্রিয়ার বিষয়ে বেরিয়ে আসে তাহলে ওয়াশিংটন তা প্রত্যাখ্যান করবে। জন কার্বি বলেন, আমরা আগেও বলেছি এবং আজও বলছি যে পুতিন এবং জিনপিংয়ের এই বৈঠক থেকে যদি যুদ্ধবিরতির ব্যাপারে কোনো সিদ্ধান্ত বেরিয়ে আসে তাহলে আমরা তা গ্রহণ করব না, কারণ এর অর্থ হবে রাশিয়ার বিজয়কে মেনে নেয়া। তো শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.